আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের ব্যাপারে শুনি যাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ সাওয়াজাল আমাদের জীবনের শিকার অনেক কিছু রয়েছে এবং ইনাদের জীবনকে কীভাবে প্রস্ফুটিত করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার সে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আজকেও এমন কিছু আল্লাহওয়ালাদের ব্যাপারে শুনব, এমন কিছু ঘটনা শুনব যেটার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সুন্দর জীবনটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় ইনশাআল্লাহ তাআলা। শুরুতে দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় রসুল, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। একবার মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমাদেরকে সহনশীল আত্মমর্যাদা সম্পন্নওয়ালা হিসেবে কবুল করুক, যার মধ্যে আত্মসম্মানবোধ নেই, আত্মমর্যাদা নেই, সে কীভাবে সমাজের মধ্যে নিজেকে ফুটিয়ে তুলবে। কারণ নিজেকে যদি ফুটিয়ে তুলতে হয় নিজের ব্যক্তিত্বকে, আত্মমর্যাদাকে ফোকাস করতে হবে। তো কিছু আল্লাহওয়ালা রয়েছে যাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের জীবনী যদি আমরা দেখি, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হওয়ার জন্য তাদের জীবনী থেকে কিছু দিক নির্দেশনা আমরা অবশ্যই পেয়ে যাব। আজকে আমরা শুনব আত্মমর্যাদাশীল স্বামী সম্পর্কে। দেখবেন যখন মানুষ বিয়ে করে তখন সে আর একাকিত্বে থাকে না, তার একজন সঙ্গী হয়। পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কেউ বউ হয় আর ছেলে মানুষ স্বামী হয়। স্বামী হিসেবে একজন স্বামী আত্মমর্যাদাশীল কেমন হওয়া উচিত, কেমনটা হওয়া দরকার, অনেকে কিন্তু সেই বিষয়ে এত বেশি গুরুত্ব নাই বললে চলে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রথমে আমাদের দেখতে হবে রাসূল করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি সমস্ত নবীদের সর্দার, আম্বিয়ে কেরামের সর্দার। আবার দেখবেন তিনি একজন আদর্শ স্বামীও ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবি ছিল, যারা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের যারা আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনিনগণ, তো ইনাদের তো স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো একজন আদর্শ স্বামী হিসেবে তাদেরকে ভালোবাসা, তাদের প্রতিটা আচরণ এর ক্ষেত্রে ধৈর্য এবং দায়িত্বশীলতার জায়গা থেকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জিনিসটা, পারিবারিক জীবনটা সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন, কীভাবে সুন্দর সমৃদ্ধ করেছেন, সেটা আমাদের দেখতে হবে। তিনি শুধু ধর্মীয় বিষয় নয়, বরং একজন স্বামী হিসেবে, একজন ঘরের গৃহস্থ হিসেবে সকল ক্ষেত্রে সুন্দর আদর্শ স্থাপন করেছেন। কারণ একটা পরিবার কোন পদ্ধতি অনুসরণ করবে, একটা মানুষের পারিবারিক জীবন কেমন হওয়া উচিত, একটা মানুষের পারিবারিক জীবনে কোন কোন সাইডগুলোতে সতর্ক থাকা উচিত, একজন আদর্শবান স্বামী কেমন হওয়া উচিত, এসব কিছুর বিস্তারিত বিবরণ নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যালি বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত হয়ে, অর্থাৎ বাস্তব জীবনে পারিবারিক জীবনে সম্পৃক্ত হয়ে উত্তম আদর্শ আমাদেরকে দেখিয়েছে, আমরা নিশ্চয়ই সেটা ফলো করব। সেটার মধ্যে উত্তম রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি সীরাত অধ্যয়ন করেন, একজন স্বামী কেমন হওয়া উচিত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইনার স্ত্রীদেরকে, আমাদের যে উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছে, মুমিনদের আম্মি যান, তো ইনাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের প্রতি সবসময় দয়ালু ছিলেন এবং সহানুভূতি ছিলেন। এরপর যদি বলেন ধৈর্য, স্বামী, একজন স্বামীর ধৈর্য সবর শক্তি কেমন হওয়া দরকার, যেমন পারিবারিক কঠিন পরিস্থিতিতেও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধৈর্য রেখেছিলেন এবং নিজের স্ত্রীদের প্রতি ধৈর্যশীল আচরণ করেছেন। যদি সাম্য এবং ন্যায়পরায়ণতার কথা আসে, তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার পারিবারিক জীবনে সাম্য ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন এবং তার মানবিক গুণাবলীর পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর একজন দায়িত্বশীল হিসেবে কেমন করা দরকার, তিনি পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন এবং নিজের স্ত্রীদের প্রতি যথেষ্ট যত্নবান ছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন উদার মনের, তার স্ত্রীদের প্রতি সর্বদা উদার দেখাতেন এবং যা একটি সুখী দাম্পত্য জীবনের জন্য খুবই জরুরি। এবং এটাও আপনাকে খেয়াল করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের ও সমস্ত কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করতেন, যেগুলো সাধারণ নর্মালি কাজ, যেমন ভাজার করা, ঘরকে পরিষ্কার রাখা, রান্না করতেও তিনি অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাহায্য করতেন, অর্থাৎ অংশ নিতেন এবং তার নম্রতা এবং সাম্যের পরিচয় তিনি দিয়েছেন। এবং এই জায়গা থেকে দেখবেন আজকে বর্তমান সময়ে দেখবেন বর্তমান যারা স্বামী রয়েছে তাদের অবস্থা কী রয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, পরিবার একটা হচ্ছে একটা পারিবারিক বন্ধন, একে অপর উপর নির্ভরশীল, কেউ কাউকে ছুটো করা কিংবা কাউকে হেয় করা এটা পরিবারের মধ্যে একটা পারিবারিক শিক্ষা হতে পারে না। বরঞ্চ প্রতিটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিবারের প্রতিটা মানুষের প্রতি যত্নশীল হতে হবে এবং একজন স্বামী হিসেবে তার স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের যে ট্রেডিশন, আমাদের যে অবস্থান, সেখান থেকে দেখবেন আপনি একজন স্ত্রীকে তার প্রতিটা কাজের মধ্যে দেখবেন পরিবারের যে সন্তানের খেয়াল রাখা, স্বামীর খেয়াল রাখা, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, পরিবারের অন্যান্য কাজগুলো মেনটেন করা, সব কিছুর প্রতি তার খেয়াল রাখা, একটা মানুষ সবাইকে জয় করতে পারাটা সম্ভবপর হয়ে ওঠে না। কারণ প্রতিটা মানুষের একটা হচ্ছে সাধারণ নেচারের মধ্যে সর্বোচ্চটুকু দিয়েও সবাইকে স্যাটিসফাই করা সেটা সম্ভবপর 100% হয়ে ওঠে না, কারণ এক এক মানুষের এক এক চিন্তাধারা। তো এর মধ্যে থেকেও সর্বোচ্চটুকু দেওয়ার পরেও দেখবেন কিছু থেকেই যায়। একজন স্বামী হিসেবে তার জন্য যে মানসিক সাপোর্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে স্ত্রীর প্রতি সহনশীল হওয়া, তারকে সাপোর্ট দেওয়া মানসিকভাবে, সে জিনিসটা অনেক সময় হয়ে ওঠে না। এবং তার পর্দার ক্ষেত্রে খেয়াল রাখা, তারপর বাচ্চা লালন পালনের ক্ষেত্রে তাদেরকে, বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করা স্ত্রীর পাশে সঙ্গ দিয়ে, সেটা দেখবেন অনেকটা অনেকের সুযোগ থাকার পরেও সে জিনিসগুলো করছে না কিংবা নিজেকে ছোটো মনে করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি দেখে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বড় মর্যাদাওয়ালা, অনেক শানওয়ালা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্দার। তার পারিবারিক জিন্দগি যদি আপনি দেখেন, তো সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে ছিলেন অনন্য। আসুন আমরা শুনি আত্মমর্যাদাশীল একজন স্বামীর ব্যাপারে। যেমন হযরত সাইয়েদনা কাজী আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ বিন মুসা রহমতুল্লাহ আলাইহ, উনি একজন কাজী ছিলেন, ইনি বলেন, একবার আমি রায়, অর্থাৎ ইরানের বর্তমান রাজধানী তেহরান, এটা আগে ছিল রায়, এর কাজী হযরতে সৈয়দনা মুসা বিন ইসহাক রহমতুল্লাহ আলাইহ সাথে দেখা করতে গেলাম। তখন কাজী সাহেব বিচার আসনে বসে মানুষের সমস্যা সমাধান করছিলেন, সুবহানাল্লাহ, আমিও তার পাশে বসে গেলাম। এমন সময় তার কাছে একটি ইমান তাজাকারী মামলা পেশ করা হলো এবং সে সেখানে উপস্থিত সকল লোকের ইমানকে সতেজ করে দিল। ঘটনা ঘটল কি, আসুন আমরা শ্রবণ করি। ঘটনা এটাই এমনই ছিল, একজন নেকাব পরিহিতা মহিলা উপস্থিত হলেন। কাজীর কাজ হচ্ছে সমাধান করা, বিচার কার্যক্রম করে সবগুলো সমাধান। কাজীর দরবার আসছে একজন নিকাব পরিহিত একটা মহিলা, যার অভিভাবক দাবি করছিলেন যে এই মহিলার বিবাহের সময় মহারানা হিসেবে 500 দিনার ধার্য করা হয়েছিল, কিন্তু তার স্বামী মহারানার অর্থ পরিশোধ করছে না। তখন স্বামীকে ডেকে জিজ্ঞেস করা হলো, তখন সে বলল যে মহারানার এই দাবি ভিত্তিহীন, যে যে দাবিটা করছে সেটা ভিত্তিহীন। কাজী সাহেব দাবিদারকে বললেন, নিজের দাবি প্রমাণ করার জন্য এমন সাক্ষী পেশ করো যারা এই কথার সাক্ষ্য দিবে যে সত্যি এই পুরুষ বিবাহের সময় 500 দিনার মহারানা ধার্য করেছিল। অতঃপর যখন সাক্ষী আদালতে উপস্থিত হল এবং মহিলাকে বলা হলো যে সেও যেন উঠে দাঁড়ায় এবং নিজের নেকাব সরিয়ে দেয়, যাতে সাক্ষী তাকে চিনে তার পক্ষে সাক্ষ্য দিতে পারে, তাহলে ওই নেকাব পরিহিতা মহিলাও আসলো, সাক্ষীও নিয়ে আসলো এবং বলতে তুমি উঠে দাঁড়াও এবং নেকাবটা সরাও, যাতে যারা সাক্ষী দিতে আসছে তোমাকে দেখে তারা সাক্ষী দিতে পারে। যখন সাক্ষী বাদী বা বিবাদী যার বিরুদ্ধে দাবি করা হচ্ছে এর উপস্থিতিতে সাক্ষী দেয়, তখন তার দিকে ইশারা করে স্পষ্টভাবে সাক্ষ্য দেওয়া আবশ্যক। কারণ কোন মহিলা কি এসে দাবি করতেছে সেটা তো কোনো কথাই হতে পারে না, না কি একজন এসে এখানে ফাঁসানোর চেষ্টা করতেছে। তো স্বাভাবিক নেকাব খোলার জন্য নির্দেশ দেওয়া হলো। সে মহিলা লজ্জাশীল ছিল, পর্দাওয়ালা ছিল, তাই তিনি নেকাব সরাতে সংকোচ বোধ করছিলেন। তবে তার স্বামী দূর থেকে এসব কিছু ঘটনা দেখতে পাচ্ছেন, তখন জিজ্ঞাসা করলো এই লোকগুলো কি করছে। তাকে জানানো হলো এরা হচ্ছে সাক্ষী যারা দেখতে চায় যে এই নেকাবের আড়ালে সত্যি এটা তোমার স্ত্রী কিনা, যাতে চিনে তার পক্ষে সাক্ষ্য দিতে পারে। কারণ তোমার যদি স্ত্রী এই হয় যে নেকাব পরিহিতা, তাহলে উপস্থিত যারা সাক্ষী নিয়ে আসছে এরা তো বলবে এটা তোমার স্ত্রী আর তুমি দেন মোহর পরিশোধ করো নাই, এ কথাটা সত্য, না দেখে কিভাবে ওইসব মহিলা সাক্ষ্য দিবে। আচ্ছা, এই কথা শুনে ওই আত্মমর্যাদাশীল স্বামী, যার মধ্যে আত্মমর্যাদা বলে না বিবেকবোধ সম্পন্ন আত্মমর্যাদা আছে, তো চিৎকার দিয়ে বলে উঠলেন কি কথা, তাদের থামিয়ে দিন, আমি কাজী সাহেবের সামনে স্বীকার করছি যে আমার স্ত্রীর উপর যে দাবি করছে তা আমার উপর আবশ্যক, আমি 500 দিনার পরিশোধ করতে প্রস্তুত, আল্লাহর ওয়াস্তে আমার স্ত্রীর চেহারা যেন কোনো পরপুরুষের সামনে প্রকাশ করা না হয়। অতঃপর সাক্ষী থামিয়ে দেওয়া হলো এবং ওই মহিলাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। যখন তাকে জানানো হলো যে তার স্বামী মহারানা পরিষদের কথা স্বীকার করে নিয়েছে, তখন সে অত্যন্ত অবাক হল, আমার স্বামী তো মহারানা আদায় করছে না, বিদায় আমার এখানে আসা হলো, আর তো স্বীকার করে নিল, এখনো তো সাক্ষী দেয় নাই। অতঃপর সে এই বিষয়টি জানতে পারল যে তার স্বামী এতই আত্মমর্যাদাশীল যে সে শুধুমাত্র তার স্ত্রীর লজ্জার মান রাখতে গিয়ে এবং তার বেপর্দা হয়ে যাবার ভয়ের মহারানা পরিষদের স্বীকারোক্তি করেছে। তখন স্বামীর আত্মমর্যাদাবোধ তার অন্তরে এমনভাবে প্রভাব ফেললো যে তার অন্তরে দুনিয়াই বদলে গেল। সে এভাবে বলে উঠল, আপনারা সবাই সাক্ষী থাকুন, আমি আমার মহারানা মাফ করে দিলাম, আমি আমার মহারানা ক্ষমা করে দিলাম, আমি দুনিয়াতেও এ দাবি করব না, আখিরাতেও করব না, এই মহারানা আমার আত্মমর্যাদাশীল স্বামীর জন্য মোবারক হোক। উয়ুনুল হিকায়তের মধ্যে এই ঘটনাটা রয়েছে। দেখুন প্রিয় স্নায় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ যে আত্মমর্যাদা এটা অনেক বড় দামি সম্পদ, এবং একজন আত্মমর্যাদাশীল স্বামীর কত বড় নিয়ামত একজন স্ত্রীর জন্য সেটাও দেখতে পেলেন, যে আদালতে নিজের স্ত্রীর চেহারা যাতে কেউ দেখতে না হয় তো সে আগে স্বীকার করে নিচ্ছে যে আমার উপর যে পাওনা সেটা আবশ্যক, আমি ইনশাল্লাহ সেটা পরিশোধ করব। এখন লজ্জা সরমের যে অবস্থা, যে ওই মহিলারও জ্ঞান খুলে গেল যে পরিশোধই করে নাই, যার জন্য আমি এতদূর পর্যন্ত আসলাম সে কীভাবে স্বীকারোক্তি দিল, যার মধ্যে নিজের স্ত্রীর ব্যাপারে আত্মসম্মান বোধটা এত বেশি, তো আমি তার মহারণাই ক্ষমা করে দিলাম। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতেই কয়েকটা বিষয় আমরা লক্ষণীয় আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা একজন কাউকে নেককার স্ত্রী দেওয়া এটাও নিয়ামত, একজন স্ত্রীর জন্য একজন আল্লাহওয়ালা স্বামী পাওয়া এটাও অনেক বড় নিয়ামত। কিন্তু আজকে মানুষ থেকে এই যে লজ্জার যে বিষয়টা রয়েছে সেটা চলে গেছে বললেই চলে। মানুষ কেমন জানি আজকাল গুনাহের রোগে আবদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যারা ব্লগার কপাল ব্লগ বানাচ্ছে, স্বামী স্ত্রী নিজের স্ত্রীকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করছে, কিংবা ওই স্ত্রী নিজের স্বামীকে প্রদর্শন করে, একে অপরকে প্রদর্শন করে ভিডিও ক্যামেরার সামনে বিভিন্ন ব্লগ বানাচ্ছে। এখানে কি হচ্ছে, একটা পরিবারের ব্যক্তিগত বিষয়গুলো মানুষকে আউট করছে, কোথায় ঘুরতে যাওয়া, কোথায় খাইতে বসা, পরিবারের সম্পর্কের বিষয়গুলো জনসম্মুখে উপস্থাপন করছে। আচ্ছা, ধর্মীয় দৃষ্টিকোণে সেটা তো অবশ্যই গুনাহ হচ্ছে, অনেকেই সেটা জানে, কিন্তু একটা কি খেয়াল করেছেন, একটা আত্মমর্যাদাশীল একজন বিবেকবান আত্মমর্যাদাওয়ালা, শুধু বিবেক থাকলে হবে না, আত্মমর্যাদাশীল হতে হবে, একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে কিভাবে মানুষের সামনে প্রদর্শন করতে পারে, যেখানে নিজে স্বীকারোক্তি দিলে নিজেকে ছোট হতে হবে যে আমি মোহরণ আদায় করিনি, এখন মোহরণ আমার আদায় করতে হবে, 500 দিনার পাওনা আছে, স্বীকারোক্তি দিয়ে দিলে, সাক্ষী উপস্থিত, সাক্ষী এখন সাক্ষী দেয় নাই, এ মহিলা এখনও নেকাব খুলে নাই, নেকাব খোলার আগে সাক্ষী অর্থাৎ এটার সম্মানের মধ্যে লাগতেছে তার, এবং সে নিজের স্ত্রীকে নেকাব খোলার আগে সে স্বীকারোক্তি দিয়ে সে স্বীকার করে নিচ্ছে, এবং সে রেজাল্টও পেয়েছে, যে স্ত্রী বলছে আমার স্বামীর এত এটা আত্মমর্যাদা রয়েছে, সম্মানবোধ রয়েছে আমার ব্যাপারে, আমি মোহরণায় মাফ করে দিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন, বর্তমান সময় হচ্ছেটাকে এখন যেভাবে করে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, নিজের স্ত্রীকে পর পুরুষ বলেন সবাই দেখতে পাচ্ছে, ইচ্ছা করে কেন, ভিউ লাগবে, টাকা লাগবে, টাকায় যদি সব হয় টাকায় তো তোমার মিলবে, কিন্তু তোমার পরকাল কি হবে, তুমি তো দায়ুসের মধ্যে গণ্য হয়ে যাচ্ছ। একজন স্বামী তার স্ত্রীকে পর পুরুষের সাথে মেলামেশার ক্ষেত্রে, পর পুরুষের সাথে বেপর্দা চলাফেরার ক্ষেত্রে যদি সাবধান না করে, যদি বাধা না দেয়, তো হাদিসে পাকের আলোকে, ইসলামের আলো দৃষ্টিকোণ থেকে সে হয়ে যায় দায়ুস। আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদে মুবারাকা, তিন প্রকারের লোক যারা জান্নাতের সুগ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, জান্নাতের সুগ্রাণও পাবে না, এর মধ্যে হচ্ছে ওই সমস্ত লোক যারা নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে মেলামেশার ক্ষেত্রে সাবধান করে, তাদেরকে হাদিসে পাকের আলোকে দায়ুস বলা হয়েছে। আর দায়ুস কখনোই জান্নাতে সুগ্রাণও পাবে না। এখন কেউ নিজের বোনকে, বেটিকে, বউকে পর পুরুষের সাথে বেপর্দার সাথে চলাফেরা করার ক্ষেত্রে বাধা না দেওয়ার কারণে দয়ুস হয়ে যাচ্ছে না, তো একজন আত্মমর্যাদাশীল স্বামী সে কখনো নিজের বউকে, নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে অবাধ মেলামেশা, ঘুরতে নিয়ে যাওয়া, চলাফেরা, হেসে হেসে কথাবার্তা বলা, বেপর্দার সাথে উন্মুক্ত অর্থাৎ কোনো সংকোচবোধ না থাকা, এটা ইসলামী দৃষ্টিকোণে একজন বিবেকবান আত্মমর্যাদাশীল ব্যক্তির কখনো সুন্দর চরিত্র হতে পারে না। সেজন্য আমাদের উচিত আত্মমর্যাদা নিজের মধ্যে রক্ষা করা, একজন স্বামী হিসেবে স্বামীর আত্মমর্যাদা নিশ্চয় তার স্ত্রীর ব্যাপারে খেয়াল রাখবে। আল্লাপাক আমাদেরকে দয়া করুক, আল্লাপাক আমাদেরকে মেহরবানি করুক, যে আমাদের মধ্যে যাতে আত্মমর্যাদাটা চলে আসে। যদি নিজের স্ত্রী, অনেকে বলে এটা আমার বউ, সেটাকে কেমন করে দেখে, একটা দেখবেন স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, যে আপনার সন্তানকে জন্ম দিয়েছে, আপনার সন্তানের মা, তো তার সব ব্যাপারে আপনাকে কেমন খেয়াল করতে হবে। আচ্ছা, খেয়াল করা মানে এমনই না যে অনেক মহিলা আছে যে আমাকে ঘুরতে নিয়ে যাও বা পর্দার সাথে চলতে চাই, তার মন মোতাবেক আপনি তাকে খুশি করবেন তা না। ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কাজটা তার পক্ষে সাপোর্ট দিলে ইসলামের সিস্টেমে থাকবেন আপনি, সে কাজটা আপনি করবেন। কখনোই এমন কাজ করা যাবে না, অর্থাৎ স্ত্রীকে খুশি করতে গিয়ে আল্লাহ তার রসুলকে নারাজ করা যাবে না, বরঞ্চ স্ত্রীকে ওই পর্যায়ে খুশি করতে হবে যে পর্যায়ে খুশি করলে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ আমরা বাস্তবায়ন হবে এবং আল্লাহ তাআলা খুশি হবে। তো আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যাপারে বোঝার তৌফিক দান করুন। আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাই তার গ্রন্থে উল্লেখ করেছেন যে তিনি লিখলেন, রিসালতের যুগে একজন মুসলিম মহিলা মুখে নেকাব পরে নিজের কিছু জিনিস বিক্রি করার জন্য বনু কাইনুকা গোত্রের বাজারে এসেছিলেন। আর তিনি জিনিসপত্র বিক্রি করে এক ইহুদির দোকানে, স্বর্ণাকারের দোকানে এসে বসলেন। ইহুদি লোকটি কথায় কথায় অনেক চেষ্টা করলো যাতে তিনি তার মুখের থেকে নিকাবটা সরিয়ে নেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন, মহিলার সাথে দুষ্টমি করল। এটা দেখে অন্যান্য ইহুদিরা হাসতে লাগলো। সে মহিলা উচ্চস্বরে ফরিয়াদ করলেন, তখন একজন মুসলমান সে ইহুদি স্বর্ণাকারের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে মেরে ফেললেন। সে বাজারের ইহুদিরা একত্রিত হয়ে সে মুসলমানকেও শহীদ করে দিল এবং এর ফলস্বরূপ মুসলমান এবং ইহুদিদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল যা ইতিহাসে গাজওয়ায়ে বনু কাইনুকা অর্থাৎ বনু কাইনুকা যুদ্ধে নামে পরিচিত। একটা মুসলমানের মেয়ে অর্থাৎ একজন পর্দাশীল নারীর প্রতি অসংবেদনশীল আচরণ করার কারণে পুরো একটা যুদ্ধ বিগ্রহ হয়েছে, একটা যুদ্ধ সংঘটিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমরাও যাতে আত্মমর্যাদাশীল হতে পারি যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বিবাহ করেছেন। তো স্টাডি করতে হবে যে আমি আমার পরিবারের কার ব্যাপারে কেমন ডিসিশন নিব, আমি কার ব্যাপারে কেমনটা আমার হওয়া উচিত, এগুলো বোঝা দরকার। হযরতে সাইয়েদনা আবু সাইব রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদিন আমি হযরতে সাইয়েদনা আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার সাথে দেখা করতে গেলাম এবং দেখলাম যে তিনি নামাজে মশগুল। আমি তার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ আমি ঘরের এক কোণায় রাখা কাঠের স্তূপ থেকে কোনো কিছু নড়াচড়া শব্দ পেলাম। মনোযোগ দিয়ে বুঝতে পারলাম যে এটা একটা সাপ। আমি তখন ওটাকে মারার জন্য এগোতে গেলাম। তখন হযরতে আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আমাকে বসে থাকার ইশারা করলেন, তাই আমি বসে পড়লাম। যখন তিনি নামাজ শেষ করলেন তখন একটি ঘরের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ঘরটি দেখতে পাচ্ছ? আমি বললাম, জি হ্যাঁ। তখন তিনি বলতে লাগলেন, এ ঘরে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, যার নতুন নতুন বিবাহ হয়েছিল। খন্দকের যুদ্ধের সময় আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে খন্দকের দিকে চলে যেতাম, আর দুপুরে সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে বাড়ি আসতেন। একদিন সে অনুমতি চাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করলেন, অস্ত্র সাথে নিয়ে যাও, কারণ আমার তোমার উপর ইহুদিদের বনু কুরাইজা গোত্রের অর্থাৎ যারা ধোঁকা দিয়ে মুশরিকদের পক্ষে নিয়েছিল আক্রমণের ভয় হচ্ছে। যখন সে সাহাবি নিজের বাড়িতে এলেন তখন দেখলেন যে তার নববধূ ঘরের দরজায় দুই কপাটের মাঝে দাঁড়িয়ে আছেন। এটা দেখে তার আত্মমর্যাদার আগুন জ্বলে উঠল এবং তিনি বর্শা উঁচিয়ে নিজের নববধূর দিকে এগিয়ে গেলেন। তিনি ঘাবড়ে গেছেন, তিনি ঘাবড়ে গিয়ে পেছনে সরে গেলেন এবং চিৎকার করলেন, হে আমার স্বামী, আমাকে মারবেন না, আমি নির্দোষ, একটু ঘরের ভিতর গিয়ে দেখুন কোন জিনিস আমাকে ঘরে বের করে দিয়েছেন। অতঃপর সাহাবি রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, গিয়ে দেখেন ভয়ঙ্কর একটি বিষধর সাপ কুণ্ডলী পাকিয়ে বিছানায় বসে আছে। হ্যাঁ, এভাবে মারতে গিয়ে তাকে আঘাত করলো এবং সাপটি চটপট করতে দংশন করলো, যার ফলে ওই আত্মমর্যাদাশীল সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাপের বিষের প্রভাবে শাহাদাতের পেয়ালা পান করলো। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার উসলে আমাদের ক্ষমা হোক। প্রিয় সাহেবেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম অনেক বড় নিয়ামত। নিজের স্ত্রীকে দরজার চৌকাঠে দেখে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন না অস্থির হয়ে গিয়েছিল। এবং ওই মহিলা বলল, আমি তো বাইরে নিচ থেকে আসছি না, বরঞ্চ কোন জিনিসটা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। উনি সাপ মারতে গিয়ে নিজে শহীদ হলেন, এটা অন্য সাবজেক্ট, কিন্তু নিজের স্ত্রীকে অর্থাৎ ঘর থেকে দরজার সামনে আসতে দেখে ইনার অবস্থাটা, ভিতরের অবস্থাটা কি, ভিতরে কি কাজ করছিল, যে ঘরের মধ্যে থাকতে হবে যে স্ত্রী সে বাইরে চলে আসতেছে। ফ্রি ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকাল লজ্জা আমাদের থেকে চলে যাচ্ছে, দিন দিন নগ্নতা বেড়ে যাচ্ছে। ইসলামের মধ্যে যে সুন্দর দিক নির্দেশনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সে সমস্ত জ্ঞান কি আমরা নিচ্ছে কিনা, সাহাবায়ে কেরামের সিরত কি রয়েছে, তিনাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তারা পর্দার মধ্যে নিজেকে, নিজের স্ত্রীদেরকে রাখার জন্য কত চেষ্টা করেছে। একজন আত্মমর্যাদাশীল স্বামী শুধুমাত্র স্ত্রীকে, অনেকে বলে না স্ত্রীকে পর্দার মধ্যে করানো, এটার মধ্যে কি আত্মসম্মান বেড়ে যাবে? জি হ্যাঁ, যেটা দীন ইসলাম আমাদেরকে করতে বলে, যেটার মধ্যে আত্মমর্যাদাশীল বেড়ে যাবে। যেমন অনেকে যদি নিজের স্ত্রীকে কাজে সাহায্য করাটা যদি বিবেকে বাঁধে, যে সেটা তো মনে হয় আমি কিভাবে করে দিই, আমার স্ত্রী, আমি তাকে কাজে কীভাবে আমি হেল্প করি, এটা ইগুর মধ্যে যদি লাগে, তো যেটা দীন ইসলাম বলছে এটা সাপোর্ট করতে বলছে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে যে সেটা সাপোর্ট করাটা উত্তম রয়েছে, সেটা যদি ইগুর মধ্যে লাগে, যদি পর্দা করাটা যদি ইগুর মধ্যে লাগে, তাহলে কেমন আত্মমর্যাদাশীল আপনি দুনিয়াদার হলেন। আল্লাহ তাআলার কোরআনও আমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমরা দীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক প্রবেশ করলাম, অর্ধেক অন্যদের কালচার নিলাম, এমনটা হবে না। ইসলাম যে সিস্টেম দিয়েছে, ইসলাম যে পদ্ধতি দিয়েছে, সেটা অবশ্যই অনুসরণ করতে হবে। তো একজন আত্মমর্যাদাশীল স্বামী কখনো তার স্ত্রীর ব্যাপারে বেহায়াপনা, নির্লজ্জতা, যেটা সাপোর্ট করে না, এগুলো কখনোই করবে না। সে চাইবে তার স্ত্রী পরস্করিতা অবলম্বন করুক, সেজন্য নিজেও সে পরস্করিতা অবলম্বন করবে, সে নিজে আমলদার হবে এবং নিজের স্ত্রীকে আমলদার বানাবে, সে নিজে শরীয়তের মধ্যে চলবে, নিজের স্ত্রীকে শরীয়তের মধ্যে চলার জন্য নির্দেশ দিবে, সে নিজে তার সন্তান সন্ততির প্রতি যত্নশীল হবে এবং স্ত্রীকেও যত্নশীল হওয়ার জন্য নির্দেশ দিবে, সে নিজে নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবে যে তারা যেন দিনদার হয়, এবং স্ত্রীকেও বলবে তারা দুনিয়াদার নয়, যাতে দিনদার হতে পারে, সে ব্যবস্থাটুকু করার জন্য। একজন আত্মমর্যাদাশীল স্বামীর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, গুণাগুণ হচ্ছে এটা। এবং এই জন্য আপনাকে আমি বলবো যে সিরাতে মুস্তাফা একটা কিতাব রয়েছে দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা, যেটা প্রকাশ করেছে সিরাতে মুস্তাফা। সিরাতে মুস্তাফা যদি আপনি অধ্যয়ন করুন, তো সেখানে আপনি দেখতে পাবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনটা কেমন, উম্মাহাতুল মুমিনিন যারা মুমিনদের যারা মা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, ইনাদের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শটা, পারিবারিক জীবনের আদর্শটা কেমন ফুটে উঠেছিল, আপনি একটু স্টাডি করেন এবং নিজের বাস্তব জীবনে সেটা প্রতিপালন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি বর্ষণ হবে, আল্লাহ পাকের সিস্টেম মোতাবেক চলার কারণে, আল্লাহ রসুলের দিনকে সুন্দরভাবে অনুসরণ করার কারণে আপনার আখিরাতের মধ্যে সেটার সুফল আপনি বুক করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আত্মসম্মান বোধটা বাড়ানোর জন্য এখন মানুষ নিজের স্ত্রীকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে চাকরি করার জন্য যেটার মধ্যে পর্দার কোনো সুযোগ নেই। অনেকে দেখবেন বেপর্দা হিসেবে দোকানদারের মধ্যে বসাই দিচ্ছে, এমন কিছু কাজ যেটা শরীয়ত অনুমতি দিচ্ছে না, সে কাটাদের মধ্যে লাগাই দিচ্ছে, কারণ টাকা দরকার, মানুষ টাকার জন্য বর্তমান সময়টা টাকার লোভে মানুষ নিজের স্ত্রীকেও বলে না যে পণ্য হিসেবে ব্যবহার করতেছে, বিজ্ঞাপনের পণ্য হিসেবে ব্যবহার করতেছে, অথচ নারীর সম্মান ইসলাম দিয়েছে, দামি জিনিস মানুষ লুকিয়ে রাখে। একজন আত্মসম্মান বোধওয়ালা আত্মমর্যাদাশীল স্বামী এর বৈশিষ্ট্য সবসময় আল্লাহ তার রসুলের পক্ষে থাকবে, তার গাইডলাইনটা সুন্দর থাকবে। তো এই সংক্ষিপ্ত পরিসর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিপূর্ণতা বোঝানো কিন্তু সম্ভবপর নয়। এজন্য আপনাকে অধ্যয়ন করতে হবে, কিতাব স্টাডি করতে হবে। পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব, এটা আপনি অধ্যয়ন করুন, মাদিনী মুজাকার অনুষ্ঠান দেখতে পারেন, এবং আপনি আপনার স্ত্রীকে দাওয়াত ইসলামীর যে ইসলামী বোনদের যে ইজিতামা হয় সেখানে পাঠানোর চেষ্টা করুন। কারণ স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় তো সেটা আপনার জন্য অনেক বড় সাপোর্টের বিষয় হবে। আমরা যারা রয়েছি পুরুষ মানুষ, আমাদেরকেও আল্লাহ তাআলার রাহে সফর করতে হবে, 3 দিনের জন্য, 12 দিনের জন্য আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করতে হবে। দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে আপনি সম্পৃক্ত হন, ইনশাআল্লাহ যেগুলো আমাদের ঘাটতি রয়েছে আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও বিষয় টপিক নিয়ে, সুন্দর আচরণ নিয়ে ইনশাআল্লাহ তাআলা সামনে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আগামী পর্ব আবার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এতটুকু শেষ করছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। আর যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন অবশ্যই অবশ্যই আপনি একটু লাইক শেয়ার কমেন্টস করে ইনশাআল্লাহ অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।